الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللہ تعالی فرماتا ہے کہ زمین و آسمان
اللہ تعالی بولیں جے آکاش ایبং পৃথিবীর রাজত্ব এবং আধিপত্য আল্লাহ তাআলার হাতে, তিনি সর্বাধিপতি, সারা বিশ্বজগৎ তার ইশারায়, তার ইঙ্গিতে কাজ করছে। তিনি এই পৃথিবীতেও তোমাদের অধিপতি এবং মৃত্যুর পরও তিনি তোমাদের বাদশাহ মালিক। সেই কারণে আল্লাহ তাআলা বলেন যে আমার নির্দেশাবলী অনুসারে জীবন যাপন করো, যেন এই পৃথিবীতে আমার সন্তুষ্টি অর্জন করতে পারো আর পরকালেও যখন তোমাদের ব্যাপারে চূড়ান্ত শাস্তি এবং পুরস্কারের সিদ্ধান্ত হবে। আমার সন্তুষ্টির খাতিরে কৃত কর্মের কারণে যেন তোমরা আমার জান্নাতের ওয়ারিশ হতে পারো। সুতরাং এই কথা মনে করা উচিত নয় যেভাবে যারা নাস্তিক তারা মনে করে থাকে। তারা মনে করে যে পরকালে কেউ জানে না কি হবে, আদৌ কিছু হবে কিনা, কোনো প্রশ্ন উত্তর বা কোনো জিজ্ঞাসাবাদ আদৌ হবে কিনা, কিছু হওয়ার আছে কিনা, এই ব্যাপারে নাস্তিকেরা সন্দিহান। সে কারণে তারা বলে যে পৃথিবীতে যা যাচ্ছে তাই যেভাবে ইচ্ছা জীবন যাপন করো, অসুবিধা নেই। কিন্তু যদি এরা একটু চিন্তা করে ভাবে তাহলে দেখবে যে পৃথিবীতেও সহস্র সহস্র এমন বিপদ আপদ আছে যার প্রত্যহ মানুষ সম্মুখীন হচ্ছে। আর এই পৃথিবীতেও মানুষ শাস্তি এবং পুরস্কারের সম্মুখীন হয়ে থাকে। শুধু এটি নয়, এই সমস্ত বিষয় থেকে বোঝা যায় যে যেখানে পৃথিবীতে শাস্তি পুরস্কারের বিধান রয়েছে সেখানে অপকর্মের কারণে বা ভালো কর্মের কারণে আল্লাহ তাআলা সেখানে পুরস্কার দিতে পারেন বা শাস্তি দিতে পারেন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা মালিক এবং শাস্তি পুরস্কার দিবসের তিনি মালিক। এক অর্থে এই পৃথিবীতে শাস্তি এবং পুরস্কার মানুষ পেয়ে থাকে। আমরা দৈনন্দিন জীবনে দেখি যে চোর চুরি করে, একদিন হয়তো ধরা পড়বে না, দুই দিন হয়তো ধরা পড়বে না, অবশেষে এক না একদিন তো সে ধরা পড়বেই এবং কারাগারে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে আর নিজের কৃতকর্মের শাস্তি সে পাবে। একই অবস্থা ব্যভিচারী, জেনাকারী এবং মদাদির, যারা সকল বিভিন্ন প্রকারের লাগামহীনতার ভিতর জীবন যাপন করে তারা বিভিন্নভাবে শাস্তি পাবে। আল্লাহ তাআলার সত্তারিয়ত তাদেরকে তাদের দুর্বলতাকে ঢেকে রাখেন এবং অবশেষে বিভিন্ন ধরনের শাস্তিতে নিপতিত হয়, দুঃখে পতিত হয়ে তাদের জীবন তিক্ত হয়ে ওঠে। এটি পরকালীন দোজখের শাস্তির একটা নমুনা। একইভাবে যারা উৎসাহ উদ্দীপনার সাথে নেক কর্ম করে আর আল্লাহ তাআলার শিক্ষা নির্দেশের উপর আমল করা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকে, এমন লোকদের নেকিকে আল্লাহ তাআলা কখনো নষ্ট করেন না, নির্দিষ্ট সময় তাদের নেকি অবশ্যই ফল দিয়ে থাকে এবং ফল বহন করে এই পৃথিবীতেই তাদের জন্য একটা আদর্শ, জান্নাতে তা রূপান্তরিত হয়। বস্তুত যত পাপ কর্মশীল হোক না কেন, পাপাচারী বেবিচারী মদদি তাদের খোদা এবং শাস্তি পুরস্কার দিবসের কথা মনে পড়া তো দূরের কথা, এই পৃথিবীতে তাদের স্বাস্থ্য সামর্থ্য এবং উন্নত শক্তি নিচয়ে নষ্ট হয়ে যায়, বড় আক্ষেপ এবং নৈরাশ্যের সাথে জীবনের দিন তাদের সমাপ্ত হয়। টিবি এবং হার্ট অ্যাটাক আর খিঁচুনি প্রভৃতি রোগের শিকার হয় এবং মৃত্যু পূর্বেই তারা মরে যায়, আর সময় আসার পূর্বেই তারা মৃত্যুর গ্রাসে পরিণত হয়, মৃত্যুর শিকার হয়। এই যুগে দেখুন কত মানুষ আছে যারা এই ভুল ভ্রান্তি এবং পাপের কারণে শাস্তি পাচ্ছে, এদের অনেকেই এমন কোন না কোন নেকির স্পন্দন তাদের ভিতর থাকে, যাদের মনে পড়ে কোন পর্যায়ে এবং সংশোধনের চেষ্টা করে। এই পৃথিবীর শাস্তিকে দেখেই তারা শিক্ষা নেয় এবং তওবা করে, আর পরলৌকিক শাস্তি থেকে তারা রেহাই পায়, বেঁচে যায়। কিন্তু যারা নাছোড, যারা পাপকে পরিত্যাগ করে না, পাপের উপর হটকারিতার সাথে তারা প্রতিষ্ঠিত থাকে, তারা ইহজগৎকেও নষ্ট করে আর পরকালকেও ধ্বংস করে। যেভাবে হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন যে মদাদি মদ খেয়ে খেয়ে নিজের সমস্ত শক্তিকে সে নষ্ট করে, মানসিক শক্তি তাদের হারিয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ ব্রেনের কোষ আছে, মদাদিরা মদ পান করে সেগুলোকে নষ্ট করে। আর এসব কিছু এজন্য আল্লাহ তাআলার সীমাকে তারা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার সীমা তারা সীমা তারা ছাড়িয়ে যায়। তারপর এই যুগের এইডস মহামারীকে দেখুন, এটি অনেক বড় ধ্বংসযজ্ঞ সৃষ্টি করছে। মানুষ যখন জন্মের আসল উদ্দেশ্যকে ভুলে গিয়ে পশুর মতো নাফসের কামনা বাসনার দাসত্ব আরম্ভ করে, তখন যিনি মালিক, যিনি সর্বাধিপতি, যিনি মানুষ এবং পশুর ভিতর পার্থক্যের কতগুলো সীমারেখা টেনে দিয়েছেন, তিনি তার মালিকিয়ত গুণ এবং বৈশিষ্ট্যের অধীনে এই পৃথিবীতেও শাস্তি দিয়ে থাকেন, আর পরকালেও সেই সীমা লঙ্ঘনের কারণে কি ব্যবহার হবে তিনি তা ভালো জানেন। সুতরাং মানুষ যাকে আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বানিয়েছেন, তাকে ভাবা উচিত যে নিজের স্রষ্টার আইন এবং নিয়মের উপর আমল এবং অনুশীলন না করার কারণে সে কতটা কিভাবে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। শুধু তাই নয় বরং আল্লাহ তাআলার পাকড়াও সে পৃথিবীতে শিকার হয় আর পরকালেও সে ধৃত হতে পারে। তাই এই কথা মনে করা যে পরকাল আছে কি নেই, পরকালে কোনো শাস্তি আছে কি নেই তা তো জানি না, এটি ভেবে নোংরামিতে এবং পাপে যদি মানুষ লিপ্ত হয় তাহলে মুসলিম ইসলাম বলেন যে এমন মানুষ এই অপকর্ম আর পাপাচারিতার কারণে এই পৃথিবীতেও শাস্তি পায় আর এই পৃথিবীতেও তারা ধরা পড়ে। কিন্তু যদি চেতনা থাকে যে শাস্তি দেবেন আল্লাহ তাআলা, বা শাস্তির আশঙ্কা থাকে অপকর্ম করলে, এই চেতনা যদি থাকে তাহলে মানুষ আত্মসংশোধন করে। অনেকেই এখানেই নিজের সংশোধন করে ফেলে, কিন্তু অনেকের উপর পশুত্ব পুরোপুরি ছেয়ে যায়। আর এই শাস্তির সম্ভাবনা সত্ত্বেও তারা ভাবে না যে কেমন অপকর্মে আমরা লিপ্ত। সুতরাং প্রত্যেক বিবেকবানকে পরিবেশ পরিস্থিতি দেখে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা যিনি শাস্তি পুরস্কার দিবসের মালিক এবং অধিপতি, তিনি মানুষের অপকর্মের কারণে অনেকে পৃথিবীতে শাস্তি দিয়ে থাকেন। এই শাস্তি দেখে এই ধরনের শাস্তির দৃষ্টান্ত খোদা তালার নৈকট্যের কারণ হওয়া উচিত এবং নেক কর্মের দিকে প্রেরণা সৃষ্টির কারণ হওয়া উচিত। এই পৃথিবীতে এমন অনেক পাপ আছে যা থেকে বাঁচার জন্য বিশেষ করে যুবক শ্রেণীকে চেষ্টা করা উচিত। প্রথম দিকে ছোট ছোট পাপ মানুষ করে থাকে, তারপর বড় বড় পাপে তা রূপান্তরিত হয়, তারপর এই সমস্ত অপকর্মের কুফল যদি পৃথিবীতে ও প্রকাশ পায়, এটি যেখানে এই সমস্ত লোকদের জন্য শাস্তি, সেখানে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন সমাজের কারণে লজ্জিত হতে হয়, তাদেরকেও সমাজের মুখোমুখি বা চোখাচোখি হতে হয়। সুতরাং এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য খোদা তালার ভয়কে হৃদয়ে স্থান দিয়ে, এই চেতনাকে হৃদয়ে স্থান দিয়ে যে আল্লাহ তাআলা পাপ থেকে রক্ষাও করেন এবং পাপকে ক্ষমাও করে থাকেন, তিনি নেকির বা পুণ্যের সুযোগ দিয়ে থাকেন এবং পুণ্যের উৎকৃষ্ট পুরস্কারও দিয়ে থাকেন, এই চেতনার সাথে তার সামনে ঝুঁকে থাকা উচিত, তার কাছে সাহায্য চাওয়া উচিত। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন যে যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুসরাফুন, ইনি আল্লাহ তোমাদের প্রভু, তারই রাজত্ব, তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। সুতরাং তোমাদেরকে কোন দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? মনোযোগ দাও নিজেদের খোদার প্রতি, খোদার দিকে, তার দিকেই তো ফিরে যেতে হবে। সুতরাং নিজেদের জন্মের উদ্দেশ্যকে বোঝো, তার বর্ণিত নির্দেশাবলীকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে না। প্রত্যেক বিবেকবান মানুষের জানা থাকা উচিত যে ছাড়া অন্য কোনো রাস্তা নেই। এক স্থানে আল্লাহ তাআলা বলেন আলম তালাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তোমরা কি জানো না যে আল্লাহ তাআলাই যার আকাশ এবং পৃথিবীর আধিপত্য, আল্লাহকে ছেড়ে তোমাদের কোনো তত্ত্বাবধায়ক এবং কোনো সাহায্যকারী নেই। সুতরাং আকাশ এবং পৃথিবীর আধিপত্য সেই ওয়াহেদ এবং লা শরীক খোদার। তো এই কথাও তারই, এটিও তো ইবাদত তারই প্রাপ্য এবং তার নির্দেশাবলীর উপর অনুশীলন আমল আবশ্যক। তিনি ব্যতীত অন্য কেউ নেই যে তোমাদের সবচেয়ে উত্তম বন্ধু এবং সাহায্যকারী হতে পারে। তিনি সারা বিশ্ব জগতের আকাশ এবং আকাশ ও পৃথিবীর মালিক এবং বাদশাহ। তিনি যদি কারো সাহায্যকারী এবং বন্ধু হয়ে যান তাহলে সেই ব্যক্তির আর কি চাই? এই দুনিয়ার ক্ষণস্থায়ী সামগ্রী আর নিজ কামনা বাসনা আর শয়তানের অপকর্মের জন্য মানুষকে প্ররোচিত করা, শয়তানের কোলে আশ্রয় নেয়া, এটিকে কেন আল্লাহ তাআলা শয়তানের কোলে কেন আশ্রয় নেবে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, যিনি আকাশ ও পৃথিবীর অধিপতি? সুতরাং আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদেরকে বোঝান যে আমি সর্বাধিপতি, আমাকে ছেড়ে কোন কথায় তোমরা লিপ্ত হচ্ছ? আজকে পৃথিবীর সমস্ত অশান্তি এই গুরুত্বপূর্ণ কথাকে না বোঝার কারণে। আজকে যদি পৃথিবী এই বাস্তবতাকে বুঝে যে খোদা ছাড়া যিনি মালিক ইয়াউমিদ্দিন, সম্পূর্ণ আধিপত্য তারই, তিনি সত্যিকারের মালিক এবং অধিপতি, আকাশ এবং পৃথিবীতে তারই রাজত্ব প্রতিষ্ঠিত, এটি যদি মানুষ শিরোধার্য করে তাহলে সমস্ত ফাসাদ বিশৃঙ্খলা শেষ হয়ে যাওয়ার কথা। সুতরাং যদি মানুষ সত্যিকারের মালিকিয়ত যা আল্লাহ তাআলারই সেটিকে যদি শিরোধার্য করে নেয় তাহলে তার ভয় হৃদয়ে সৃষ্টি হবে এবং এই সচেতনতা সৃষ্টি হবে যে এক খোদা আছেন যার আমাদের ইবাদত করতে হবে এবং যার নির্দেশাবলীর উপর আমল করতে হবে। কেননা শাস্তি এবং পুরস্কার আমরা সম্মুখীন হব, তারপরেই নেক কর্ম করার দিকে মনোযোগ নিবদ্ধ হবে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে স্মরণ রাখা উচিত যে মালিক এমন একটি শব্দ যার সাথে যার মোকাবেলায় সমস্ত অধিকার মানুষের হারিয়ে যায় এবং এই শব্দটি যার সকল অর্থে শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। কেননা কামেল এবং উৎকর্ষ পরিপূর্ণ মালিক তিনি। সুতরাং পৃথিবীতে এমন কোন সত্তা নেই যার খাতিরে মানুষ সমস্ত অধিকার ছেড়ে দিতে পারে। রাজা বাদশাহদের মোকাবেলায়ও প্রজাদের কিছু অধিকার থাকে, কিন্তু আল্লাহর সামনে আল্লাহর মোকাবেলায় মানুষ কারো কোনো কিছু কোনো অধিকার নেই। অর্থাৎ অধিকার এটা বলা যাবে না যে আমার এটি প্রাপ্য। হ্যাঁ, আল্লাহ তাআলাই তার নির্দেশের উপর যারা প্রতিষ্ঠিত হয় তিনি কিছু অধিকার তাদেরকে দেয়া আবশ্যক করে নিয়েছেন নিজের জন্য। যেভাবে হাদিসে আছে যে বান্দা যদি খোদার সমস্ত নির্দেশাবলী অনুসারে জীবন যাপন করে, তার ইবাদত করে, কাউকে যদি তার সাথে শরীক না করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্থান দেয়া আবশ্যক করে নিয়েছেন। সুতরাং সত্যিকারের মালিক বা সত্যিকারের বাদশাহ এবং অধিপতি হলেন আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, তার ইবাদত করা, তার উপাসনা করা, তার প্রতি কৃতজ্ঞ হওয়া, তার ভয় হৃদয়ে স্থান দেয়া শুধু পরকালের খাতিরে নয় বা পরকালের ব্যবহারের ভয়ে বা আশায় নয়, বরং এই পৃথিবীতেও আল্লাহ তাআলা শাস্তি এবং পুরস্কার দিয়ে থাকেন। নেক কর্মশীলদেরকে তিনি তার পবিত্র দানে ভূষিত করেন, পাপাচারীদেরকে শাস্তি দিয়ে থাকেন, বিভিন্ন ভাবে নিজ বান্দাদের তিনি পরীক্ষা নিয়ে থাকেন। পরীক্ষায় যারা পাশ করে তাদেরকে উত্তম পুরস্কার দেন, আর যারা আল্লাহ তাআলাকে বাদশাহ না মেনে নিজে বাদশাহ সেজে বসে এবং তার অকৃতজ্ঞ হয়, তার প্রতি অকৃতজ্ঞ হয়, এমন মানুষকে আল্লাহ তাআলা অনেক সময় পৃথিবীতেই শাস্তি দিয়ে থাকেন। একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা একথা বলতে শুনেছি যে বনী ইসরায়েলের তিন ব্যক্তি ছিল, তিনজন বনী ইসরায়েলি তাদের একজন কুষ্ঠরোগী, তৃতীয় জন নেড়া এবং চতুর্থ ব্যক্তি অন্ধ, তৃতীয় ব্যক্তি অন্ধ ছিল। আল্লাহ তাআলা তাদের পরীক্ষার জন্য মানুষের চেহারা এক ফেরেশতা পাঠালেন। প্রথমে সেই ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গেল, জিজ্ঞেস করলো তুমি কি পছন্দ করবে? সে বলল যে সুন্দর রং, সুন্দর চর্ম যেন আমার একচ্ছত্র চেহারা চলে যায়, মানে যে কারণে মানুষ আমাকে আজকে ঘৃণা করে। ফেরেশতা তার উপর হাত বুলালো এবং তার রোগ দূর হয়ে গেল। এটি খোদা তালার রহমানিয়তের একটি বিকাশ ছিল। আর সুন্দর রং সে ফিরে পেল। তারপর ফেরেশতা বলল, কোন সম্পদ তুমি পছন্দ করবে? সে বলল, সে উট বা গাভীর নাম নিল। তাকে উন্নত জাতের 10টি গর্ভবতী উট নিয়ে দেওয়া হলো। ফেরেশতা দোয়া করলো যে আল্লাহ তাআলা তোমার সম্পদে বরকত দেন। তারপর সে নেড়া ব্যক্তির কাছে গেল এবং ফেরেশতা বলল যে কোন বস্তু তুমি পছন্দ করবে? সে বলল, সুন্দর চুল এবং আমার মাথার টাক যেন চলে যায়, যে কারণে মানুষ ঘৃণা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলালো এবং তার রোগ চলে গেল, সুন্দর চুল গজালো। ফেরেশতা বলল, কোন সম্পদ তুমি পছন্দ করবে? সে বলল যে আমি গাভী পছন্দ করো। ফেরেশতা তাকে গর্ভবতী গায়ে তাকে দিল এবং দোয়া করলো যে আল্লাহ তালা আল্লাহ তুমি তার সম্পদে বরকত দাও। তারপর সে অন্ধের কাছে গেল, জিজ্ঞেস করলো তুমি কোন সম্পদ পছন্দ করবে? সে বলল যে আমি চাই আমার আল্লাহ দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন আমাকে, যেন আমি সেই সকল লোকদের দেখতে পাই, যেন আমি মানুষকে দেখতে পাই। ফেরেশতা তার চোখে হাত বুলালো এবং তার দৃষ্টিশক্তি ফিরে পেল। তারপর ফেরেশতা জিজ্ঞেস করলো যে কোন সম্পদ তুমি পছন্দ করো? সে বলল যে ছাগল। তখন তাকে দ্রুত বংশ বিস্তার করতে পারে এমন ছাগল দেয়া হলো। ওট, গাভী এবং ছাগল উভয়ের তিনজনেরই খুব সংখ্যা বাড়লো। ওট, গাভী এবং ছাগলের কারণে উপত্যকা ভরে গেল। কিছুকাল পর সেই ফেরেশতা কুষ্ঠ রোগীর কাছে আবার দরিদ্র ব্যক্তির রূপে আসলো, বলে যে আমি গরিব, আমার সমস্ত উপায় উপকরণ ছিন্ন, আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নেই যার মাধ্যমে আমি গন্তব্যে পৌঁছতে পারি। আমি সে খোদার দোহাই দিয়ে তোমার কাছে একটা উট চাচ্ছি, যিনি তোমাকে সুন্দর রং দিয়েছেন, মসৃণ চর্ম দিয়েছেন, অগণিত মালে গনিমত তোমার রয়েছে। সে বলল, অনেক দায়িত্ব আমার আছে, প্রত্যেক ব্যক্তিকে দিতে পারি না আমি এইভাবে। তখন মানুষ রূপী ফেরেশতা বলল, তুমি সেই কুষ্ঠরোগী নও যাকে দেখে মানুষ ঘৃণা করত। আল্লাহ তাআলা তোমাকে স্বাস্থ্য দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। সে বলল, তুমি কেমন কথা বলছ? ধন সম্পদ আমি পিতৃপুরুষ থেকে পেয়েছি, আমি বংশ পরম্পরায় ধনী। তখন ফেরেশতা বলল, তুমি মিথ্যাবাদী, আল্লাহ তেমনই করুন যেভাবে তুমি পূর্বে ছিলে। এরপর সে নেরার কাছে আসলো, তাকে একই কথা বলল যা পূর্ব ব্যক্তিকে বলেছিল, সেও একই উত্তর দিল যা প্রথম ব্যক্তি দিয়েছে। তখন ফেরেশতা বলল যে তুমি মিথ্যা বলছ, তখন আল্লাহ তাআলা তোমাকে তেমনই করুন যেমন তুমি পূর্বে ছিলে, আল্লাহ তাআলা তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে। তখন ফেরেশতা একই চেহারা এবং আকৃতি নিয়ে অন্ধের কাছে আসলো। তাদের এদের অবস্থা পূর্বের মতো হয়ে গেল, সেই ব্যবহারের কারণে যা তারা সেই কার্পণ্যের কারণে যা তারা করেছে, অধিকার না দেওয়ার কারণে। ফেরেশতা অন্ধের কাছে আসলো এবং তাকে সম্বোধন করে বলল যে আমি দরিদ্র মুসাফির, সফরের উপায় উপকরণ পাথেও নেই, আল্লাহর ফজল ছাড়া গন্তব্যে পৌঁছার কোনো উপায় দেখি না। তোমার কাছে সে খোদার দোহাই দিয়ে আমি কিছু চাচ্ছি, যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং ধন সম্পদে ভূষিত করেছেন। সে ব্যক্তি বলল, নিঃসন্দেহে আমি অন্ধ ছিলাম, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছেন, যতটা চাও এই সম্পদ থেকে নাও, যতটা চাও আমার জন্য রেখে যাও, সবই তো তার দেয়া। আল্লাহ তাআলার কসম, আজকে তুমি যাই নেবে আমি তার জন্য কোনো মনকষ্ট পাবো না। তখন সে মানুষ রূপী ফেরেশতা বলল, ধন সম্পদ তোমার নিজের কাছে রাখা একটা পরীক্ষা ছিল, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অন্য সাথীদের প্রতি অসন্তুষ্ট। তুমি তার রহমতের যোগ্য, তারা তার ক্রোধ ভাজন। তো খোদা তালার গজবে পৃথিবীতেই তাদের উপর নাজল হয়েছে, আর এই ব্যক্তিকে আল্লাহ তালা নেকির এই পৃথিবীতে প্রতিদান দিলেন। সুতরাং আল্লাহ তালার মালিকিয়তের যে ধারণা বিশ্বাস, তা সবসময় হৃদয়ে থাকা উচিত। তিনি যখন নিজ অনুগ্রহে দেন মোমেনের হৃদয়ে সবসময় এই বিশ্বাসেই থাকে, সবকিছু দাতা হলেন আল্লাহ। তিনি আসল মালিক, তাই আমার উপর আবশ্যক যে আমি তার পথে যেভাবে তিনি নির্দেশ দিয়েছেন সেভাবে যেন খরচ করি, কিন্তু সম্পদের লিপসা আল্লাহর পথে মনে সময় বাধা হয়ে যায়, বাধা হয়ে দাঁড়ায়। অথচ সত্যিকার মালিক হলেন আল্লাহ তাআলা, আর যে দুনিয়াদার বস্তুবাদী মানুষ ভয় পায়। মালিক যিনি পূর্বে দিয়েছেন তিনি পরেও দিতে পারেন, বস্তুবাদী মানুষ এদিকে দেখে না বরং ভয় পায়, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন সে অনুসারে কাজ করে না বরং কার্পণ্য করে। তারপর এমন মানুষকে আল্লাহ তাআলা ধরেন, উদ্ধৃত করেন, যাদের দৃষ্টান্ত আমি দিয়েছি, তাদের ধন সম্পদ নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে আওয়ালাম ইয়ারা আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমুন ফাহুম লাহা মালিকুন, তারা কি দেখেনি যে আমরা আমাদের কুদরতের শক্তির মাধ্যমে গবাদি পশু সৃষ্টি করেছি এবং তারা তার মালিক হয়েছে। আল্লাহ তাআলা এই যে নিয়ামত দিয়েছেন এবং ধন সম্পদের এই যে বা গবাদি পশুর যে তোমাদেরকে মালিক বানিয়েছেন, এই বিষয়টির কারণে তোমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আর সবসময় বিশ্বাস থাকা উচিত। সত্যিকারের মালিক হলেন আল্লাহ তাআলা, যিনি আমাকে এগুলোর সত্য দান করেছেন। এই দুনিয়ার ক্ষণস্থায়ী উপায় ধন সম্পদ তিনি আমাদেরকে দিয়েছেন এবং আমাদেরকে মালিক বানিয়েছেন, আর যে মালিক বানিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতার দাবি, আর তার প্রতি কৃতজ্ঞতা সেভাবে প্রকাশ করা যেতে পারে যেভাবে অন্ধ ব্যক্তি করেছিল। আর যদি কোনো ব্যক্তি এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে তাহলে যিনি সত্যিকারের মালিক এবং সমস্ত শক্তির মালিক, তিনি তার নিয়ামতে মানুষকে ভূষিত করেন, আর এই নিয়ামতের এই পুরস্কার মানুষকে ইমানের উপর প্রতিষ্ঠিত করে তার ইবাদতের দিকে দৃষ্টি আকর্ষণকারী হয়ে থাকে। নতুবা ব্যক্তিগত ক্ষেত্রে এবং সামগ্রিক পর্যায়েও আল্লাহ তাআলা এই পৃথিবীতেই মানুষকে অনেক সময় লাঞ্ছিত করেন তার ফজলকে আকর্ষণের জন্য, তার মালিকিয়তের প্রকাশের জন্য, তার মালিকিয়ত থেকে অংশ পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিখিয়েছেন যেন আমরা সবসময় তার ফজলের অংশীদার হতে পারি। যেভাবে আল্লাহ তাআলা বলেন যে কুল আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি বলো হে আমার আল্লাহ রাজাধিপতি, রাজত্বের মালিক, তুমি যাকে চাও রাজত্ব দান করো এবং যার নিকট হতে চাও রাজত্ব কেড়ে নাও, আর তুমি যাকে চাও সম্মান দান করো এবং যাকে চাও লাঞ্ছিত করো, সকল কল্যাণ তোমারই হাতে, নিশ্চয় তুমি যা চাও সে সকল বিষয়ে তুমি চিরস্থায়ী শক্তির অধিকারী। সুতরাং এই কথা সবসময় সামনে থাকা উচিত, যদি আল্লাহ তাআলার নির্দেশাবলীর উপর আমল করা না হয়, তার শিক্ষা অনুসারে চলা না হয়, তাহলে তিনি যিনি সমস্ত অধিপতিদের অধিপতি, বাচ্চাদের বাচ্চা, তার সামনে রাজত্ব কিছু নয়, ধন সম্পদ ও অর্থহীন। তিনি যদি দুর্বলদের সাহায্যকারী হন, তাদেরকে সম্মান, তাদেরকেও তিনি সম্মানের আসনে আসীন করতে পারেন, আর ধনীদেরকে তিনি, শক্তিশালীদেরকে তিনি লাঞ্ছিত করেন বা করতে পারেন। সুতরাং আল্লাহ তাআলার ফজলকে ব্যক্তিগতভাবে এবং সামগ্রিক পর্যায়ে আর জাতিগতভাবে আকর্ষণের একটাই উপায়, তা হল তার নির্দেশাবলীর উপর আমল করা, যিনি সমস্ত শক্তির অধিকারী এবং সমস্ত কল্যাণের তিনি উৎসস্থল। তিনি এই নির্দেশই দিয়েছেন যে আমার নির্দেশাবলীর উপর আমল করো যেন আমার সন্তুষ্টি অর্জন করতে পারো। আল্লাহ তাআলা করুন মুসলিম উম্মত যেন এই রহস্যকে বোঝে, যারা হলো খোদা তালার প্রথম সম্বোধিত, যেন সেই সমস্ত জাতি যাদেরকে আল্লাহ তাআলা মাকজুব এবং দালিন আখ্যা দিয়েছেন তাদের হাতে লাঞ্ছিত হওয়া থেকে যেন তারা রেহাই পায়। এই সমস্ত জালেম এবং অত্যাচারী তো নিজেদের শাস্তি পাবেই, কিন্তু যদি যুগের ইমামকে না মেনে মুসলমান এক হাতে একত্রিত না হয় তাহলে তারাও শাস্তি পাবে। যদি এরা এক হাতে একত্রিত হয়, এক হাতে সমবেত হয়, তাহলে তত দ্রুত এই লাঞ্ছনার মার তাদের উপর পড়বে যাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত এবং কোপগ্রস্ত আখ্যা দিয়েছেন। তাদের সাথে আল্লাহ তাআলার এটি এখন তাকদীর, তারাই এখন আল্লাহর আযাব থেকে রেহাই পাবে যাদেরকে আল্লাহ তাআলা সোজা রাস্তা দেখাবেন। সুতরাং এদিকে মনোযোগ দেওয়া উচিত, এদেরকে বোঝানো উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে পঞ্চম সমুদ্র হলো মালিক ইয়াউমিদ্দিন বৈশিষ্ট্য, আর গারিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিনের বাক্য এটি থেকেই উপকৃত হচ্ছে, কারণ আল্লাহ তাআলার ক্রোধ এবং মানুষকে ভ্রষ্টতা এবং অন্ধকারে ছেড়ে দেওয়ার সত্যিকারের স্বরূপ কিয়ামত দিবসেই পুরোপুরি প্রকাশ পাবে, যেদিন আল্লাহ তাআলা তার ক্রোধ এবং পুরস্কারের সাথে আত্মপ্রকাশ করবেন এবং নিজের পক্ষ থেকে পুরস্কার দিয়ে বা লাঞ্ছিত করে তাদের রূপ প্রকাশ করবেন, নিজেকে এমনভাবে প্রকাশ করবেন যতটা ইতিপূর্বে তিনি কখনো প্রকাশ করেননি। আর আল্লাহ তাআলার পথে যারা এগিয়ে থাকে, যারা নেকির ক্ষেত্রে এগিয়ে থাকে, তারা এমন মনে হবে যেন ময়দানে সর্বাগ্রের ঘোড়া, যে ঘোড়া সবার আগে থাকে, আর পাপীরা স্পষ্ট ভ্রষ্টতার ভিতর নিজেদেরকে পাবে। সেদিন স্পষ্ট হয়ে যাবে যে তারা আল্লাহর ক্রোধের শিকার এবং অন্ধ। আজ পৃথিবীতে অন্ধ থাকবে, সে পরকালেও অন্ধই থাকবে, কিন্তু এই পৃথিবীর অন্ধত্ব হলো সাময়িক এবং অজানা গোপন, কিন্তু সাথে পুরস্কার দিবসে তা প্রকাশ পেয়ে যাবে। কিন্তু যারা অস্বীকার করেছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আর আমাদের কিতাব কোরআনের জ্যোতিকে যে অনুসরণ করেনি, এবং মিথ্যা মাবুদের যারা অনুসরণ করেছে, তারা অবশ্যই আল্লাহর গজবকে দেখবে এবং জাহান্নামের ক্রোধ এবং ভয়াবহ আওয়াজকে শুনবে, এবং নিজের বক্রতাকে তারা চোখের সামনে দেখবে, নিজেকে তারা খোড়া এবং কানার মতো পাবে এবং জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যেখানে তারা দীর্ঘকাল পড়ে থাকবে এবং কোনো সাফায়াতকারী তাদের থাকবে না। এই আয়াতে বিষয়ের দিকে ইশারা যে আল্লাহ তাআলার নাম মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিনের দুটো দিক আছে, তিনি যাকে চান পথভ্রষ্ট সাব্যস্ত করেন, যাকে চান হেদায়েত দান করেন। সুতরাং তোমরা দোয়া করো যেন তিনি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানান, হেদায়েত প্রাপ্ত করেন। যেখানে সুতরাং যেখানে নিজের জন্য দোয়া করবেন, সেখানে নিজের জন্য দোয়া করুন যে আল্লাহ তাআলা তার গুণাবলীর সঠিক জ্ঞান দান করেন আমাদেরকে, তার মালিকিয়তের স্বরূপকে আমরা যেন বুঝি, আর আমাদের হাতে যেন এমন কাজ সাধিত হয় যা এ পৃথিবীতেও পরকালেও খোদা তালার নেয়ামতের ওয়ারিস করবে আমাদেরকে, আর তার শাস্তি থেকে সবসময় আমরা যেন বেঁচে থাকি, নিজের হেদায়তের পথ যেন সবসময় আমাদেরকে দেখান। সেখানে উম্মতে মুসলিমার জন্য বিশেষভাবে দোয়া করুন যেন তারা সত্যিকারের মালিকের যে ইচ্ছা সেটিকে বোঝে, আর যুগের অবস্থা অনুসারে মালিকিয়তের অধীনে যে ইমাম তিনি পাঠিয়েছেন আল্লাহ যখন অবস্থা নষ্ট হয়, অবস্থা যখন বিকৃত, তখন নবী পাঠান, সংস্কারক পাঠান, নিজেও মালিকিয়তের অধীনেই করে থাকেন। এভাবে পূর্বেও বলেছি, আল্লাহ তাআলা যে ইমাম পাঠিয়েছেন সেই ইমামকে আল্লাহ করুন যেন এরা মান্যকারী হয় এবং তার সাহায্যকারী হয়ে পৃথিবীতে যেন এরা ইসলামের বিজয়ের কাজ করে, আর সেই প্রেরণা নিয়ে তার নির্দেশের উপর যেন আমলকারী হয় যা তিনি আশা রাখেন, আর মঠের উপর সারা পৃথিবীর জন্য আপনারা দোয়া করুন। আল্লাহ তাআলা তাদেরকে নিজ খোদাকে চেনার তৌফিক দান করুন, যিনি মালিক ইয়াউমের দিন, যেন তার শাস্তি থেকে তারা রক্ষা পেতে পারে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله
آج بھی ایک افسوسناک خبر ہے
آج کی ایک دکھ جنک خبر آتے محترم عبد الحفیظ صاحبہ যিনি মরহুম ডক্টর আব্দুল সালাম সাহেবের স্ত্রী ছিলেন আমেরিকাতে, তিনি ইন্তেকাল করেছেন। জানাজা এখানে আনা হবে, তারপর পাকিস্তান নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ। ডক্টর আব্দুল সালাম সাহেবের চাচার মেয়ে ছিলেন তিনি, চৌধুরী গোলাম হোসেন সাহেবের বড় ধার্মিক আহমদি ছিলেন। আমতুল হাফিজ সাহেবের জন্মের পূর্বেই তার পিতা রোয়াতে দেখেছেন, নবাব আমতুল হাফিজ বেগম সাহেবের সওয়ারি এসে তার সামনে দাঁড়িয়েছে এবং আসসালামু আলাইকুম বলছে, একটা মেয়ে বাইরে এসেছে আসসালামু আলাইকুম বলেছে, সে কারণে জন্মের সময় তার নাম রেখেছেন আমতুল হাফিজ। জং বসবাস করতেন তারা পাকিস্তানের, সেখানে পড়ালেখা করেছেন। হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু নিকাহ পড়িয়েছেন ডক্টর আব্দুল সালাম সাহেবের সাথে। ডক্টর সাহেব যখন এখানে আসেন তার সাথে তিনি এখানেই আসেন। ইউকেতে লাজনার দীর্ঘকাল খেদমত করেছেন তিনি, প্রায় 28 বছর সদর লাজনার প্রেসিডেন্ট হিসাবে খেদমত করেছেন, কাজ করেছেন। আল্লাহ তাআলার ফজলে লাজনাকে তিনি সুসংগঠিত করেছেন। মহিলাদের তরবিয়ত করতেন বড় স্নেহের সাথে, আদরের সাথে, ভালোবাসার সাথে বোঝাতেন। বিভিন্ন আর্থিক তাহারিকে উৎসাহ উদ্দীপনার সাথে তিনি অংশ নিতেন। একইভাবে খিলাফতের সাথে বিশ্বস্ততা এবং আনুগত্যের সম্পর্ক ছিল, একান্ত নেক প্রেরণা এবং চেতনা ছিল। বিনয়ের সাথে সাক্ষাৎ করতেন, জামাতের নিজামের সাথে বড় ভালোবাসার সম্পর্ক ছিল। একান্ত সাদা প্রকৃতির, সরল প্রকৃতির বিনয়ী মহিলা দোয়াগো ছিলেন, এমন দোয়াকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। যে আমার অভিজ্ঞতা, কয়েক বছরের যে আমার অভিজ্ঞতা, তাকে দোয়ার জন্য বললে স্বস্তি পেতাম, যে দোয়ার জন্য তাকে বলেছে আল্লাহ তাআলা তার উপর রহম করুন, তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রিয়দের সারিতে তাকে আশ্রয় দেন, তার শোক সন্তপ্ত পরিবারের ভিতর তিন মেয়ে এবং এক ছেলে রয়েছে, আল্লাহ তাআলার ফজলে বাচ্চাদের ভালো তরবিয়ত করেছেন, আল্লাহ তাআলা বাচ্চাদেরকেও পিতামাতার পদাঙ্কে চলার তৌফিক দান করুন, পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন।
ইবাদাল্লাহি রাহমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ই যিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله